সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ভিশন 2021। আমাদের আজকের বিষয়, সামাজিক নিরাপত্তায় বর্তমান সরকারের সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের অন্যতম একটি উদ্যোগ হচ্ছে সামাজিক নিরাপত্তা। বর্তমান সরকার 1996 সালে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে, তখনই বিধবা ভাতা, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা এবং মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করে। আজকের এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মিলাদ আহমেদ। উপস্থিত আছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব নিবাস রঞ্জন দাস এবং সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক বিশেষ সাংবাদিক জনাব আব্দুর রশিদ রেনু। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই চলে যেতে চাচ্ছি জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক নিবাস রঞ্জন দাসের কাছে, যেহেতু আমরা সামাজিক উন্নয়নের বিষয়টি নিয়ে কথা বলব। প্রথমে আপনি যদি একটু বলতেন যে বর্তমান সরকারের কিছু গৃহীত কর্মসূচি সম্পর্কে।
ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে ইতিমধ্যে আপনি বলেছেন যে বিগত 96 থেকে 2001 সালে যখন ক্ষমতায় ছিল বর্তমান সরকার, সেই সময় অর্থাৎ 97-98 অর্থ বছরে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সূচনাটা হয়। সেই সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই দুটি কার্যক্রম দিয়েই শুরু হয়েছিল নিরাপত্তা বেষ্টনীর কাজ। বর্তমানে সরকারের প্রায় সবগুলো বিভাগই আসলে নিরাপত্তা বেষ্টনীর সাথে জড়িত, তার মধ্যে সমাজসেবা অধিদপ্তর অন্যতম। সরকারের অধিকাংশ নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে। তার মধ্যে জানেন যে আমরা পুরা বাংলাদেশ ব্যাপী বয়স্ক ভাতা কার্যক্রম, বিধবা ভাতা কার্যক্রম আছে আমাদের, প্রতিবন্ধীদের জন্য অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম আছে, প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা উপবৃত্তি আছে, চা শ্রমিকদের জন্য আমরা আলাদাভাবে বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা আছে। এছাড়াও আমাদের পল্লী সমাজসেবা কার্যক্রমের অধীনে আমরা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের, আমরা গ্রামের অসচ্ছল গরিব যারা তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণ বিতরণ করি। আমরা স্বেচ্ছাসেবী সংস্থাকে নিবন্ধন এবং নিয়ন্ত্রণ করে থাকি। আমাদের প্রাতিষ্ঠানিক কর্মসূচি আছে যেখানে সমাজের অবহেলিত দুস্থ গরিব মানুষ যারা আছে তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে লালন পালন করি। তার মধ্যে এতিম শিশুদের জন্য সরকারি শিশু পরিবার আছে, বালক বালিকাদের জন্য আছে আলাদাভাবে, ছোট মনি নিবাস আছে যেখানে আমরা একদম শূন্য থেকে 7 বছর পর্যন্ত শিশুদের লালন পালন করে থাকি। আমাদের প্রতিবন্ধীদের জন্য প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক কর্মসূচি আছে, অর্থাৎ সকল পর্যায়ের সকল ধরনের প্রতিবন্ধীদের জন্য আমাদের কর্মসূচি আছে। সিলেটে বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় আছে। আমাদের আইনের সংস্পর্শে এবং আইনের সাথে সংঘাতে যারা আসবে তাদের জন্য আমাদের মহিলা শিশু কিশোরী হেফাজতের নিরাপদ আবাসন, সেফ হোম নামে যেটা পরিচিত। আমাদের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র আছে সিলেটে, অর্থাৎ যারা কম বয়সেই যারা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত হয়ে পড়ে বিভিন্ন কারণে, তাদেরকে আমরা এই সকল প্রতিষ্ঠানে এসে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং অবশেষে আমরা পুনর্বাসন করে থাকি। আমাদের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত এই 5 প্রকারের রোগীদের জন্য আমরা এককালীন 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। এবং এইটা সিলেটে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 2009-10 অর্থ বছর থেকে বেশ যথেষ্ট সংখ্যক রোগীকেই আমরা এই সহযোগিতা করতে পেরেছি। চলতি 2015-16 অর্থ বছরে প্রথম কিস্তিতে আমরা 73 জনকে 36,50,000 টাকা বিতরণ করেছি। আশা করা যাচ্ছে আরও এরকম হয়তো 80-85 জন জুন মাসে আমরা বিতরণ করতে সক্ষম। প্রত্যেকে মাথা পিছু 50,000 টাকা করে পাবে। তো আমাদের আরও যে সকল কর্মসূচি আছে তার মধ্যে আছে আসলে প্রতিবন্ধীদের আমরা জরিপ সম্পন্ন করেছি। দেশব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি, আমরা অনলাইনে ডাটা এন্ট্রি করেছি এবং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা অচিরেই প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা একটা স্মার্ট কার্ডের মতো একটা সুন্দর প্রতিবন্ধীদের পরিচয় পত্র সরবরাহ করব। এই কার্ড প্রদর্শন করে প্রতিবন্ধী ব্যক্তিরা বাংলাদেশ সরকার প্রদত্ত সকল প্রকারের সুযোগ সুবিধা,
এটাই হচ্ছে তাদের আসলে নিরাপত্তার জন্য তার কি পরিচয় পত্র বলা যেতে পারে।
রাইট রাইট। আপনারা আরো জেনে খুশি হবেন যে সমাজের একটা অংশ আপনারা জানেন যে হিজড়া জনগোষ্ঠী, তাদের নিয়ে সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম শুরু করেছে এবং তাদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করেছি। 50 ঊর্ধ্ব হিজড়া যারা, তারা ভাতা পাবে, বয়স্ক ভাতার মতোই। এটা হিজড়া শিক্ষার্থী যারা যারা স্কুলে কলেজে পড়বে তাদের জন্য আমরা শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করেছি। প্রতি বছর তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি, 50 দিনের প্রশিক্ষণ হয়, 50 জনকে প্রশিক্ষণ দিই এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে প্রশিক্ষণ উপকরণও দিয়ে থাকি আমরা। আমরা আমাদের নতুন কর্মসূচি সিলেটে যেটা এই বছর থেকে শুরু হয়েছে, আমরা বেদে দলিত হরিজন সম্প্রদায়কে একইভাবে ভাতা এবং শিক্ষা উপবৃত্তি দিব। হিজড়াদের মতো যেরকম হিজড়াদের আমরা যেরকম ভাতা এবং শিক্ষা উপবৃত্তি দিচ্ছি, ঠিক সেরকম দলিত হরিজন যারা আছে তাদেরকে আমরা এই কর্মসূচির মধ্যে নিয়ে আসছি। এই অর্থ বছর থেকে এটা আমাদের সিলেটে শুরু হয়েছে। চা শ্রমিকদের জন্য আরও আমাদের কর্মসূচি আছে। আমাদের জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ আছে, সেখান থেকে প্রতি বছর আমরা চা শ্রমিকদের 5,000 টাকা করে এককালীন অনুদান দিই। এটা সিলেটের যে সকল উপজেলাতে বাগান আছে শুধু সেই সকল উপজেলাতেই এই কর্মসূচি সীমাবদ্ধ। চা শ্রমিকদের আরও একটা কর্মসূচি আছে যেটা হচ্ছে যে আমরা যাদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে আমরা 5,000 টাকার খাদ্য সামগ্রী দিয়ে থাকি, যেটা 3 কিস্তিতে সরবরাহ করা হয়। তাছাড়াও আমরা জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে শীতকালে শীত বস্ত্র বিতরণ করে থাকি।
ধন্যবাদ, আমরা আবারও আসবো আপনার কাছে। শ্রোতা বন্ধুরা, আমরা মোটামুটি এক নজরে দেখে নিলাম বিশেষ করে সামাজিক নিরাপত্তায় বর্তমান সরকারের যে বিভিন্ন গৃহীত কর্মসূচি, তার মধ্যে সিলেট অঞ্চলে যেগুলো নিয়ে কাজ হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ রেনুর কাছে। রেনু ভাই, 2008 সাল পরবর্তী, 1996 সাল পরবর্তী কিছু কর্মসূচি এবং 2008 সাল পরবর্তী কিছু কর্মসূচি মানুষের মনে এখনো যে আনন্দ, যে উৎসাহের জন্ম দিয়েছে, তার মধ্যে কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, তার মধ্যে রয়েছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিষয়গুলো আমাদের সম্মানিত সমাজসেবা কর্মকর্তার বক্তব্যে চলে এসেছে। আপনি যদি আরেকটু বলতেন যে কর্মসূচিগুলো আমরা পালন করে এসেছি, তার মধ্যে কি ছিল বা সেটা কতটুকু প্রভাব ফেলেছে আমাদের?
ধন্যবাদ জানাচ্ছি আমি জেলা উপপরিচালক সমাজসেবাকে, যে উনি সুন্দরভাবে গুছিয়ে ওনার পরিসংখ্যাটা তুলে ধরেছেন। এবং আমি যেটা বলতে চাই যে সরকার আসলে ওই যে সামাজিক নিরাপত্তার বেসনে দারিদ্র বিবেচনার মাধ্যমে যে উদ্যোগটা নিয়েছে সেটা সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কিন্তু মাঠ পর্যায়ে এটা বাস্তবায়ন হচ্ছে কিনা, সামাজিক একজন মানুষ হিসেবে সাংবাদিক সহ বিভিন্ন সচেতন মানুষেরও কিছুটা দায়বদ্ধতা আছে, এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে কিছুটা ঘাটতি আছে। উনি স্বীকার করবেন, উনি ওই যে পরিসংখ্যানটা করতে গেলে উনি যথাযথ সহযোগিতা পাচ্ছেন, আমার মনে হয় এমন নাই, হয়তো উনি একবারের জায়গায় 3 বার যেতে হচ্ছে এবং যার জন্য এই সহায়তা নিয়ে যাচ্ছেন সেও কিন্তু প্রথম ওনাকে ভুল বুঝছে। এই ধরনের একটা মিসিং সমস্যা আমাদের সমাজে আছে এবং বিশেষ করিয়া এই যে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, তাদের একটা দায়বদ্ধতা কিন্তু এখানে থেকে যায়। ওই যে বয়স্ক ভাতা, এরপরে শিক্ষা ভাতার সাথে কিন্তু শিক্ষকদের একটা সম্পৃক্ততা থাকে, এরপরে আছে ওই যে বিভিন্ন ক্ষেত্রে ওই নারীর ক্ষমতায়ন, গ্রামীণ রাস্তাঘাটে অবকাঠামো, ন্যাশনাল সার্ভিসের জন্য বীজ উৎপাদন এবং কৃষি অধিদপ্তর একটা কাজ আছে। আমরা বিভিন্ন সময় দেখি যে সামাজিক নিরাপত্তার বেসনের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন সময় কৃষকদেরকে এই যে কৃষি উপকরণ সরবরাহ করা হয়ে থাকে এবং প্রতিটা সেক্টরেই কিন্তু বর্তমান সরকার যে সামাজিক নিরাপত্তার উদ্ধারের জন্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি রাজ্যে সমাজসেবার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি অধিদপ্তরও কিন্তু একই লক্ষ্য নিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে পাশাপাশি সরকারি অধিদপ্তরের সাথে যদি স্থানীয় জনপ্রতিনিধিদের সমপরিমাণ সম্পৃক্ততা থাকতো তাহলে কিন্তু এটা আমরা যেভাবে সরকার এগুচ্ছে সেভাবে কিন্তু মাঠ পর্যায়ে এটা প্রতিফলিত হচ্ছে না। আর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের জনপ্রতিনিধিদের অজ্ঞতা, আমরা যাদেরকে স্থানীয় প্রশাসনে বা তৃণমূল পর্যায়ে মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত করি তারা কিন্তু সাধারণত এই সার্বজনীন হতে পারেনি, এটা দুঃখজনক হলেও সত্য। আমরা নির্বাচন এলে কিন্তু আমরা সার্বজনীনের কথা বলি, সবার কথা বলি, কিন্তু দেখা যায় যে বয়স্ক ভাতা যখন করতে যাবেন উনি দেখবেন যে একটি এলাকা থেকে হয়তো 10 জন দিয়ে দিয়েছে, আর একটা গ্রাম থেকে 1 জন করে দেয় নাই। বিভিন্ন সময় আমি সাংবাদিক হিসাবে এই ধরনের প্রচুর অভিযোগ প্রতিটা ইউনিয়নেরই আছে, প্রতিটা উপজেলা থেকেই অসংখ্য পরিমাণ আছে। আমরা দেখব যে সরকারের যে সমস্ত সামাজিক উন্নয়ন বা দারিদ্র বিবেচনার যে উদ্যোগ সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের পাশাপাশি যদি আমাদের জনপ্রতিনিধিদের আরও একটু সচেতন হওয়া যায় এবং যাদের নিয়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে তারা যদি সঠিকভাবে বিবেচনায় আনা যায় অবশ্যই সরকারের এই উদ্যোগটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে সামাজিক উন্নয়নে।
অসংখ্য ধন্যবাদ। তবে আমরাও চাই যে আমাদের সরকারের কেন্দ্রীয় যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন সেগুলোর সাথে তৃণমূলে যারা কাজ করছেন তাদের যথাযথ সহযোগিতা সম্পৃক্ততা। শ্রোতা বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে মহাদেব সরকার তার মেয়াদকালীন সময়ে প্রতি বছর দেশের 15 কোটি মানুষকে সামাজিক সুরা এবং নিরাপত্তা বিধানের জন্য সরকারের অর্থ বছরের বাজেটে সামাজিক কর্মসূচির বাস্তবায়নের জন্য বিশাল অঙ্কের টাকা বরাদ্দ রাখেন। সামাজিক বিভিন্ন নিরাপত্তামূলক কর্মসূচির মাধ্যমে দেশের 4 কোটি 4 লাখ দরিদ্র এবং নিম্ন আয়ভোগী মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে বলে জানা গেছে এবং মহাদেব সরকারের নানা ধরনের সামাজিক মহতী উদ্যোগের ফলে দারিদ্র ব্যবধান উল্লেখযোগ্য হারে হ্রাস এবং আয় বন্টন বৈষম্যের অনুপাত হ্রাস পাচ্ছে। এর মাধ্যমে এমডিজি 1 অর্জনে ব্যাপক সফলতা অর্জন করছে। শ্রোতাবন্ধুরা, আমরা চলে যাচ্ছি, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মিলাদ আহমেদ। এই পুরো কর্মসূচিটি বা পুরো যে আয়োজনটি সরকারের সামাজিক নিরাপত্তা, আমরা দেখেছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি দেখি একটি শিশু জন্মের পর থেকেই তাকে সামাজিক নিরাপত্তা প্রদান করা হয় এবং বিশেষ করে আমরা যদি যেটাকে আমরা আদর্শ দেশ ইউনাইটেড স্টেটসের কথাই বলি, একজন ওই দেশে প্রবেশ করার পরপরই তাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড নিতে হচ্ছে। সেই জায়গাতে এই যে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো গ্রহণ করা হচ্ছে এগুলো সরকারের সফলতা কতটুকু পরিপূর্ণ করছে এবং মানুষের কতটুকু তার দারিদ্র বিমোচন বা তার সামাজিক নিরাপত্তার ভূমিকা রাখছে?
ধন্যবাদ আপনাকে এবং আমার যারা আজকে এখানে আরো বক্তা সবাইকে ধন্যবাদ। আমরা যদি বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাফল্যের দিকে তাকাই তাহলে আমরা এটা বলতে পারি যে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, স্বাধীনতার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম রেশনিং এর মাধ্যমে কিন্তু এটা চালু করে, ওরই ধারাবাহিকতায় কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা এগিয়ে আসছে। তো 1996 সালে এই বর্তমান সরকার যখন এর আগের বার ক্ষমতায় আসছেন তখন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন তখন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিটি তখন প্রথম একেবারে প্রথম পর্যায়ে তখন এটা একেবারে ইন ক্যাশের মাধ্যমে, যেমন আর্থিক সহায়তা সরাসরি ক্যাশের বিনিময়ে কিন্তু এটা চালু হয়েছে। আগে যেমন পেনশন ছিল, রেশনিং ছিল, বিজিএফ কার্ড ছিল, কার্ড ছিল রেশনিং ইয়ে থেকে, ওই যে বিজিএফ ভলেন্টারি গ্রুপ ফিডিং যেটা ছিল এটা, কিন্তু 1996 সালে যেটা হয়েছে সেটি হল যে প্রাথমিক অবস্থায় যাদেরকে মনে করা হয়েছে যে এটা এরা আসলে বেশি ভার্নারেবল, চলতে পারে না, ফিরতে পারে না, যেমন শুরুটাই কিন্তু হয়েছিল আপনি যদি ওই আইনটার দিকে তাকান বয়স্ক বিধবা স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য কিন্তু আইন করে সমাজ সেবা দপ্তর প্রথম এটা চালু করে এবং তাদেরকে প্রথম সরাসরি একেবারে ক্যাশ দিয়ে কিন্তু এই প্রোগ্রামটা চালু করে। তো ওরই ধারাবাহিকতায় ওই যেটা 1996 সালে শুরু হয়েছিল সেই ধারাবাহিকতা কিন্তু এখন এটা অব্যাহত রয়েছে এবং এখন এটা শুধুমাত্র ওই বয়স্ক বিধবা স্বামী পরিত্যক্তার ভিতরেই সীমাবদ্ধ নাই এবং আমাদের সমাজ সেবা দপ্তর উপপরিচালক যেটা বললেন এখন এটা চলে গেছে আমাদের চা বাগান, এটা চলে গেছে ইভেন ক্যান্সার পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা চলে গেছি। অর্থাৎ
2009-10 বছরে 182টি সামাজিক নিরাপত্তা
82টি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এটার কভারেজ যেটা আমাদের দেশের কভারেজ এটা কিন্তু এখন গ্রাজুয়ালি বাড়তেছে। উন্নত দেশগুলোতে যেটা দেখবেন তারা কিন্তু বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপিয়ান দেশগুলোতে 100% সামাজিক নিরাপত্তা, সেখানে হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে, মান্থলি টাকা পাচ্ছে, কিন্তু এটা ঠিক আছে যে তাদের জনসংখ্যা কম বিধায় তারা এটা করতে পারতেছে, আমেরিকাতে সবার হেলথ ইন্স্যুরেন্স আছে, সমস্ত কিছু করতে পারছে, কিন্তু আমাদের বিশাল জনসংখ্যা থাকার জন্য হয়তো আমাদের এখন মানে কভারেজটা একটু কম, কিন্তু আমরা যেভাবে আগাচ্ছি আমরা আশা করি যে গ্রাজুয়ালি এই কভারেজটা বাড়বে, এটা একটা দিক। আরেকটা যে দিকটা আমাদের সবচেয়ে আমাদের সবার মনে রাখতে হবে সেটি হল যে এই যে যাদেরকে আমরা এখন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আনছি তারা কিন্তু সত্যিকার ভাবে ভার্নারেবল, যেমন বয়স্করা, শিশু, বিধবা, চা শ্রমিক, যেটা বলছেন যে নতুন হিজড়া, এরা কিন্তু সত্যিকার ভাবে ভার্নারেবল। এখন উন্নত দেশগুলোতে সবার জন্যই হয়তো সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা আছে, কিন্তু আমাদের দেশে আমরা যদি এই লোকগুলোকে যদি বেষ্টনীর ভিতরে নিয়ে আসতে পারি একটা সময় দেখা যাবে যে আমরা সবাই কিন্তু এই বেষ্টনীর ভিতরে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমাদের যে যাত্রাটা শুরু হয়েছে সেটা 1996 আমি বলবো যে আর্থিক অনুদানের মাধ্যমে এটা শুরু হয়েছে, 1971 সালে স্বাধীনতার পর থেকে এটা শুরু হয়েছিল, এবং সরকারি কর্মচারী যারা তারা রেশন পেত, তারপরে দরিদ্ররা ভিজে ওইগুলো কিন্তু এখন রেশন ওইভাবে না থাকলো, রেশন হয়তো সরকারি কর্মচারীদের জন্য নাই, কিন্তু আপনি দেখবেন যে ওই যে বেসরকারি যারা সামরিক বাহিনীতে সেনাবাহিনীতে চাকরি করে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা আছে। পেনশন সবার সবার জন্য কিন্তু আছে, পেনশনও কিন্তু সমাজের নিরাপত্তার অধিভুক্ত, কিন্তু যারা এই সরকারি সুযোগ সুবিধার বাইরে ছিল তারা কিন্তু 1996 আগে বা ইভেন 71 সময় হয়তো লিমিটেড ছিল 71 পরে, কিন্তু 1996 পরে এই লোকগুলোকে এই সরকার যে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে নিয়ে আসছে এবং যে যাত্রা শুরু হয়েছে, আমি খুব জোরালোভাবেই বলি এবং আমি বিশ্বাস করি যে এটার কভারেজটা যত বেশি বাড়বে ততই আমাদের এই যে অবহেলিত বা আমরা যেটাকে ইংরেজিতে বলি ভার্নারেবল এই গ্রুপের মানুষগুলোকে যদি আমরা আমাদের কভারেজের ভিতরে নিয়ে আসতে পারি, স্বাভাবিকভাবে এর পরে হয়তো আরো 5 বছর বা 10 বছর পরে দেখা যাবে যে এর বাইরে যারা একেবারে যারা মধ্যবিত্ত তারাও হয়তো এই নিরাপত্তার ভিতরে আসবে।
এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা একটি দেশের উন্নয়নের চিত্র যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে দেশের দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি হচ্ছে যে এই দেশের মানুষের সামাজিক নিরাপত্তা
রাইট।
এখন যখন বাংলাদেশের সব মানুষ যখন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে চলে আসবে তখনই তো স্যার নিশ্চয়ই আমরা পুরো বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে
রাইট। এটাই একটা বিষয় যে আমাদের অবকাঠামো উন্নয়ন তো আমাদের এখন গ্রাজুয়ালি আমাদের হচ্ছে, আমাদের বড় বড় প্রজেক্টও আছে, কিন্তু যখন এখন আমাদের দেশে যেহেতু এখন এখন এটা রেট অফ ইয়েটা অনেক কমে গেছে, যেমন আল্ট্রা পুয়র বা বিপিএল যেটা বলি বিলো পভার্টি লাইন এটার সংখ্যাটা কিন্তু গ্রাজুয়ালি কমছে, কিন্তু আমাদের ফোকাসটা যদি প্রথম এটা না হয় যে যারা দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত তাদেরকে যদি আমি কভারেজের ভিতরে নিয়ে আসতে পারি তখন কিন্তু আমরা নেক্সট ইয়েতে, এবং আপনি যেটা রাইটলি বলেছেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে আমাদের অ্যাচিভমেন্ট বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং অন্যান্য শিক্ষা স্বাস্থ্য অন্যান্য ক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক ভালো, ইভেন পার্শ্ববর্তী দেশের তুলনায় কিন্তু আমরা
কয়েকটা
খেয়ে মারা যাচ্ছে না।
অনেক ধন্যবাদ। আমরা চলে যেতে চাচ্ছি আমাদের জেলা সমাজসেবা কার্যালয়ের সদ্য উপপরিচালকের কাছে। আপনার কাছে একটা বিষয় আমি সদ্যের অনুভবের কথা সূত্র ধরেই বলতে চাচ্ছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে দেশ স্বাধীনের পর যখন 7 কোটি কম্বল আসে তখন তিনি একটা বলেছিলেন যে আমার কম্বলটি কোথায়। তো সেই কথা সূত্র ধরে আমরা দেখেছি যে যুগে যুগে সময় সময়ে যে যখন তৃণমূল পর্যায়ে যাচ্ছে আমরা জানি যে আপনারা সরকারের পক্ষ থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন মানুষের উন্নয়নের জন্য, কিন্তু প্রায় সময় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু মধ্যসত্ব ভুগি এসে ঢুকে যায়, কোনো না কোনোভাবে ঢুকে, এবং এদেরকে নির্মূল করার জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছেন। আমরা জানি দুর্নীতি দমন কমিশন অনেক বিভিন্নভাবে কাজ করছেন। এই যে মাঠ পর্যায়ে এই যে কার্যক্রমগুলো মনিটরিং এর জন্য আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন?
ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের একদম আমাদের তো জানেন যে আমরা সমাজসেবা অধিদপ্তরের অধীনে কাজ করি, সমাজসেবা অধিদপ্তরের প্রধান যিনি তিনি মহাপরিচালক, আমাদের বিভাগীয় সেট আপ নেই, আমাদের জেলা পর্যায়ে উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় তার অধীনে প্রত্যেকটা উপজেলায় উপজেলা সমাজসেবা অফিস আছে, সেখানে একজন কর্মকর্তা আছেন, আরো সংশ্লিষ্ট কর্মচারী আছে। এই প্রত্যেকটা কর্মসূচির আমাদের নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী সেখানে আমরা জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি আছে একদম ইউনিয়ন পর্যায়ে, সেই ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো কিন্তু এই ভাতা গ্রহীতা যারা আছে তাদেরকে নির্বাচন করে, এবং এগুলা উপজেলা পর্যায়ে ইউএনও মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি আছে ওনার সভাপতিত্বে, সেখানে এই কমিটিতে এই তালিকাগুলো অনুমোদন হয়, তারপর ভাতা বিতরণের পর্যায়ে যায়। এবং একটা জিনিস আমি যেটা আমার সিলেটে লক্ষ্য করেছি যেটা যে বয়স্ক ভাতা দেখেন আমাদের সিলেটে আমরা দিচ্ছি 65,566 জনকে, আমার সহকর্মীরা যারা যারা উপজেলা পর্যায়ে কাজ করেন তারা বলেন যে আসলে এখন উপজেলা পর্যায়ে আমাদের ইয়েটা হচ্ছে যে 65 বছরের উপরে যাদের বয়স তাদেরকে আমরা বয়স্ক ভাতা দিচ্ছি, তো 65 বছরের উপরে আসলে উপজেলা পর্যায়ে আর ভাতা গ্রহিতার লোকজন সেই রকম নাই, অর্থাৎ এর ডিমান্ডটা কিন্তু কমে আসছে। জনপ্রতিনিধি ছাড়া তো কোনো কার্যক্রমই আমরা বাস্তবায়ন করতে পারবো না, ওনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। তারপরও আমার এখানে উপস্থিত আমার সাংবাদিক মহোদয় যেটা উল্লেখ করেছেন সেটা একেবারে অস্বীকার করার মতো না, যে আসলে তো কিছু ল্যাব থাকবে, কিছু এগুলা অনিয়ম যে একেবারে হচ্ছে না, জনপ্রতিনিধিদের মধ্য থেকে কিছু স্বজন প্রীতির বিষয় তো থাকবেই, কিন্তু সেটা অস্বীকার করা যাবে না। তারপরও আমরা আমাদের মনিটরিং উপজেলা পর্যায়ে ইউএনও মহোদয়ের নেতৃত্বে কমিটি এগুলা এই অনিয়ম দূর করার জন্য এবং যাতে সঠিকভাবে সঠিক ভাতা গ্রহীতা নির্বাচন হয় সেখানে আমাদের প্রচেষ্টা সব সময় অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আচ্ছা ধন্যবাদ। রুভাইয়ের কাছে আরেকবার যেতে চাচ্ছি। রুভাই, আমরা মোটামুটি পর্যালোচনা চলে আসলো যে কি কি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি যদি আর কিছু বলেন যে আর কোন কোন খাতে আসলে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা যায় বা কি কি আরো নতুন কার্যক্রম গ্রহণ করে যেতে পারে, মানে আপনি যদি পরামর্শ থাকে।
মাঠ পর্যায়ে থেকে সরকার থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে সরকারি যে উদ্যোগটা আছে আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনী জিনিস সবগুলাই আসলে ঠিক আছে, তারা নতুন করে কোনো সংযুক্তির কিছু না, কিন্তু যেগুলো নেওয়া হচ্ছে সেটার যথাযথ বাস্তবায়নটাই হচ্ছে মানে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা জনপ্রতিনিধি বলে না, সরকারি কর্মকর্তা বলে না, যাকেই দেওয়া হোক না কেন, এটা যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় এবং এটার সাথে যদি আরও অধিক পরিমাণ জনসাধারণকে সম্পৃক্ত করা যায় সেটাই মনে হয় আমাদের জন্য একটু ভালো হবে। বিশেষ করে যাদের মাতৃকালীন ভাতা আছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ভর্তুকি ভাতা আছে এবং কৃষকদের জন্য কিছু কিছু উপকরণ আছে, এখন বেশ কিছু মূল্যবান এবং খুব দামি যন্ত্রাংশ পর্যন্ত সরকারের কাছ থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে, যে কিছু উপকরণ বেশ দামি যন্ত্রপাতি পর্যন্ত দেওয়া হচ্ছে, এটা কিন্তু এখানে নাই। এই রকমগুলি আরও বিভিন্ন সর্বশেষ যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে অনাবাদী যে ভূমিগুলো আছে বা জমিগুলো আছে এটা কিন্তু একটা এই সামাজিক বেষ্টনীর মধ্যে চলে আসে, যে কিছু বলে একটা পাইলট প্রজেক্ট নিয়েছে বিশেষ করে সিলেট অঞ্চলে প্রায় 25,000 অনাবাদী জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য এই জন্য একজন ওই ডিপপলের প্রয়োজন পড়তেছে এবং উন্নত মানের যন্ত্রাংশ লাগতেছে তাদের এই চাষাবাদের জন্য। কারণ সিলেটে কিন্তু বেশ কিছু ভূমি আছে যে পানি শূন্যতার কারণে চাষাবাদ করা যাচ্ছে না, সবসময় কিন্তু পানি থাকে না, কিন্তু এটাও যদি আমরা এই প্রজেক্টের আওতায় যদি নিয়ে আসতে পারি কিন্তু আমাদের খাদ্যের একটা সংকট যে আছে, যে খাদ্য সংসদটা উজ্জ্বল করা সম্ভব হবে এবং কৃষিক্ষেত্রে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে যে সমাজসেবা কর্মকর্তা যেভাবে বলছেন কৃষি কর্মকর্তা কিন্তু এইভাবে যদি স্বচ্ছতার সাথে দিয়ে যে বিশেষ করে যে গম ভুট্টা সহ শাকসবজি সহ বিভিন্ন ধরনের চারা তারা এই প্রান্তিক চাষিদেরকে বিনামূল্যে দিয়ে থাকেন, তো সেগুলা যদি যথাযথভাবে বন্টন করা হয় এবং সেগুলা যদি যথাযথভাবে চাষাবাদ করা হয় অবশ্যই সামাজিক নিরাপত্তা বিষয়টা এবং আমাদের যে কার্যের যে একটা বিষয় আছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো, পাশাপাশি সরকারের উদ্যোগটাও কার্যকর হবে। আপনি যেটা বলছেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা কিন্তু এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে এসডিজিতে চলে আসছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটার ক্ষেত্রে কিন্তু এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কিন্তু বাংলাদেশের দারিদ্র বিমোচন সহ শিক্ষা এবং ওই যে মাতৃ মৃত্যু হার সেখানে নিয়ে বেশ কয়েকটা এই ক্ষেত্রেই কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ সফলতা অর্জন করেছে, যেটা বাংলাদেশকে একটা অনন্য জানি যে স্বাস্থ্য খাতে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী গ্রহণ করেছে। আমি যেটা করতে বলতে চাই যে সামাজিক নিরাপত্তা এটা নিশ্চিত করার পিছনে সরকারের এই মহতী উদ্যোগটা বিশেষ করে আমার কাছে যেটা ঘাটতি মনে হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যে জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া উদ্যোগটা তারা কিন্তু অনেকটা নিজেরাই জানে না উদ্যোগটা, সেটার ব্যাপারে আর একটু প্রচার প্রচারণা এবং অ্যাডভোকেসি সভা বা উঠান বৈঠক গুলো সাধারণত এনজিওরা, যেমন আপনারা যদি এনজিও দের কোন প্রোগ্রামে যদি যান দেখা যাবে যে সরকারি কর্মকর্তারা কিছুই করে না, সব তারাই করতেছে দাবি, কিন্তু আলটিমেটলি কিন্তু এনজিওরা যে পরিমাণ করে তার কয়েক গুণ বেশি কাভারেজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সরকারি কর্মকর্তারা এদিকে যাচ্ছে না, এখানে কিন্তু এনজিও এবং জিওর মধ্যে জিও এবং এনজিও দের বৈঠকে যখন আমি সুযোগ হয়েছি দেখা গেছে যে এনজিওরাই সবাইকে সচেতন করছে উদ্বুদ্ধ করছে, সরকারি কর্মকর্তারা কিছুই করে না, কিন্তু আসলে কিন্তু মাঠের চিত্র এরকম নাই, কারণ এনজিওরা যে পরিমাণ একটু কাজ করে এবং তার বেশি কয়েক গুণ বেশি প্রচারণা নেয়, কিন্তু এনজিওরা কি করে বিভিন্ন একটা কাজ বা একটা এই একজন স্কুল ফিডিং এ গেল, একটা স্কুলে গিয়ে কিছু শিক্ষার্থীদের মধ্যে খাবার দিয়ে আসা, এর সাথে প্রত্যেকটা পত্রিকা প্রতিদিন কিন্তু বিভিন্ন কয়েকটা পত্রিকা ছাপা হচ্ছে, সরকারি কর্মকর্তারা কিন্তু মাঠ পর্যায়ে যেটা করছেন ওরা করে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে হয়তো একটা ফাইল রিপোর্ট পাঠাচ্ছেন, তারা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে যাচ্ছেন, এই জায়গায় ওনারা একটু পিছন, কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু জিও এনজিও দেরকে একটা সমন্বয় করা আমার মনে হয় উচিত তার দুই বেছে।
অসংখ্য ধন্যবাদ।
আমি একটু এখানে একটু অ্যাড করতে চাই আর কি, যেটা যে স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়টা যেখানে এসেছে, আপনারা আপনাদের সদয় অবগতির জন্য আমি জানাতে চাই যে আমরা ভাতা কার্যক্রম কিন্তু পুরোটাই আমরা প্রত্যেকের নামে প্রত্যেক ভাতা গ্রহীতা, আমাদের যে যত ভাতা কার্যক্রম আছে সকল ভাতা কার্যক্রমের ভাতা গ্রহীতা যারা আছে তাদের নামে আমরা ব্যাংক হিসাব খুলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পরিশোধ করছি আমরা, যার জন্য আগে দেখা যেত যে একসাথে তিন মাসের টাকা নিতে গিয়ে দেখা গেল যে মধ্যস্বত্বভোগী একজন ভাতা গ্রহীতার সাথে ব্যাংকে গেছে, গিয়ে ওইখান থেকে তার ভাতার কিছু টাকা হয়তো সে সরায় নিচ্ছে বা নিয়ে যাচ্ছে, এখন আর সেই সুযোগটা থাকছে না। আমরা আরো চেষ্টা করছি যেটা যে আমাদের অধিদপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে পাইলটিং বেসিসে বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে, আমরা ইলেকট্রনিক পদ্ধতিতে,
ডিজিটালাইজেশন
হ্যাঁ,
করে
আমরা ভাতাটা দিতে চাই,
বাহ
মাথা ঘুরিয়ে।
এটা আসলে একটা বিষয় হলো প্রচারণার ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আসলে আমাদের সরকারের যে আপনাদের যে সাফল্য, যেটা আপনারা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, আপনাদের সফলতার কথা মানুষের কাছে আরো পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, যেটা আদেশ চৌধুরী নভাই বললেন, যেহেতু তিনি আসলে মিডিয়া ব্যক্তিত্ব, তিনি আসলে ওই চোখ থেকে
না,
বলেছেন।
আসলে একেবারেই একেবারেই সত্য কথা, এটা একেবারেই সত্য যে আসলে সরকারি উদ্যোগগুলা, সরকারি কর্মকাণ্ডগুলা প্রচারে আসতেছে না, যার জন্য দেখা যাচ্ছে যে অনেক সুবিধা গ্রহীতা যারা আছে, সরকারের অনেক সুযোগ তারা কাজে লাগাতে পারছে না। এটা একটা বিষয়। আসলে আমি আহ্বান জানাবো যে আসলে সরকারকে এখানে একটু উদ্যোগী হতে হবে, সরকারের কর্মসূচি যেগুলো আছে সেগুলো একটু মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা,
সকলে সাংবাদিক, মিডিয়া, তারপরে কর্মকর্তা এবং সাধারণ সবার সম্পৃক্ততা।
হ্যাঁ হ্যাঁ, এবং এটা কেন্দ্রীয় ভাবে উদ্যোগ
চালিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব শ্রদ্ধেয় ডক্টর মিরাজ আহমেদ স্যারের কাছ থেকে। স্যার, শেষ যে বিষয়টি হচ্ছে যে সরকারের এই যে বিভিন্ন সামাজিক নিরাপত্তার আওতায় আপনি যেটা বলছিলেন যে এখন নগদ অর্থ যেটা দেওয়া হচ্ছে সেটার প্রপার ব্যবহার হচ্ছে কিনা, এবং সেটার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করা যায় কিনা। দেখা যাচ্ছে যে একজন সেই টাকাটা নিয়ে সেটা তিনি ঘরে খেয়েই শেষ করে ফেলছেন, যেটা সদ্দিনভাই বলছিলেন যে তারা জানে না সেটা কিভাবে সেটা খরচ করবে। সেটা যদি তার নিজের নিরাপত্তার জন্য সে ধান ফলায়, একটা ছাগল কিনে, এই যে বিভিন্ন ধরনের যেগুলো, সেটার জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা।
আপনাকে ধন্যবাদ। আসলে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিটি, আমি এর আগেও বলছি যে এই অর্থের মানে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে এটা শুরু হয়েছে 1996 থেকে। কিন্তু এখানে একটা বিষয়ও আছে যে শুরুতে আমার মনে হয় আমাদের সমাজযুক্ত উপভোগ আছেন, শুরুতে কিন্তু এই ভাতার পরিমাণটা খুব কম ছিল, মানে এটা এমন কম ছিল যে যেটা দিয়ে হয়তো এটা খুবই ডিফিকাল্ট ছিল যে এটাকে আরো ব্যবহার করে কোনো জায়গা থেকে কিছু করার জন্য। এখনো আমার মনে হয় যে খুব বেশি যে দেওয়া হয় তা কিন্তু না, অর্থাৎ ভাতার পরিমাণটা কিন্তু খুব বেশি না। তারপরও আমার মনে হয় যে শুধুমাত্র এখানে তো বয়স্করা না, এখানে প্রতিবন্ধী রয়েছে, অনেক 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 গ্রুপ রয়েছে, অনেক অনেক সেগমেন্টে পপুলেশন রয়েছে। তো বয়স্কদের ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন হবে, কারণ তারা তো আসলে 65 মানে অ্যাবভ হলে যে তাদের নিজের কাজ করা বা এটাকে ব্যবহার করার ইয়েটা একটু কমই হয়। কিন্তু আমার বিশ্বাস যে অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, প্রতিবন্ধী বা অন্যান্য যারা রয়েছে, তাদের টাকাটা যদি তারা প্রপারলি ব্যবহার করতে পারে তাহলে এখান থেকে হয়তো একটা ভালো একটা রিটার্ন আসতে পারে, সেটা কোনো ইনকাম জেনারেটিং প্রজেক্টের মাধ্যমে যদি করে। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন বেসরকারি সংগঠন তো মানুষকে লোন দেয় এবং সেখানে ইন্টারেস্ট সহ আড়াল করে, কিন্তু এখানে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা কিন্তু তাকে দিয়েই দেওয়া
হচ্ছে,
পরিমাণ কম হলেও এটাকে সে কোনোভাবে ব্যবহার করে আমার মনে হয় যে সে হয়তো তার নিজের ডেভেলপমেন্ট করতে পারে। আর একটা বিষয় এখানে, এটা একটা সুপারিশ হিসাবে আসতে পারে, সেটি হলো যে যত বেশি আমরা এটা কভারেজ করতেছি সেই কভারেজের পাশাপাশি প্রতি বছর প্রতি বছর কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এর আওতাটা বাড়াচ্ছেন, অর্থাৎ সুবিধাভোগীর সংখ্যাটা কিন্তু বাড়াচ্ছেন। পাশাপাশি যদি এই বাজার মূল্যের দিকে বিবেচনা করে যদি ওই ভাতাটাও প্রতি বছর একটা রেট রেটে বাড়ানো হয়, তাহলে যেটা হবে যে যারা ভাতাটা পাচ্ছে তারা যেমন মোটামুটি ভালোভাবে চলতে পারবে, আর দ্বিতীয়ত হলো যে ওই যেটা আপনি বলছেন যে টাকাটা কোথাও ব্যবহার করে কোনো একটা লাভ হলে তো তারই তো লাভ হবে, ওই টাকাটা ব্যবহার করে কোনো ইনকাম ইনকামের জেনারেটিং প্রজেক্ট বা ইনকামের কোনো সুযোগ যদি সে করতে চায় তাহলে সবাই এর দ্বারা লাভবান হতে পারবে।
অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর মিরাজ আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের শ্রদ্ধেয় উপপরিচালক নিবাস রঞ্জন দাস এবং সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল রশিদ রেণুকে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকুন। প্রাণের বাংলাদেশে।